নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনার ডালে নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে আজ আমি আপনাদের কাছে গীতসংগীতা 25 এবং 26 থেকে আলোচনা করব। এই 25-এর গীত আমাদের নতুন এক অংশে নিয়ে এলো, গীত ২৫ থেকে ৩৯ গীত, এই ১৫টা গীত একটা নতুন ধারাবাহিক পরম্পরাযুক্ত, রাজা কবি ও ভাওবাদী দাউদের ব্যক্তিগত অভিজ্ঞতায় ভরা। আমরা দেখি যে বিশ্ববন্দিত কবি একাধিক আছেন, কিন্তু সত্য ঈশ্বরের সঙ্গে নিবিড় যোগাযোগ, জীবন্ত ঈশ্বরে এত বড় নির্ভরতা ও স্থিরতা আর কারো মাঝে আছে বলে আমার তো মনে হয় না। আবার পল্লীগীতি গায়ক বহুজন আছেন, এমনকি বিশ্বের দরবারে গান গেয়ে মুগ্ধ করেছেন ও করছেন এমনজন অনেক আছেন। তাদের ভাব, ভঙ্গিমা, কণ্ঠস্বর, ভাষা সবই সুন্দর, তবুও সত্য জীবন্ত ঈশ্বরে পরাক্রম মহিমা নিজ ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা দিয়ে গানের সুরে প্রকাশ করেছেন এমন কি কাউকে জানেন? পল্লীগীতি গান গেয়ে যারা নাম করেছেন আজকের মানুষ তাদের চেনে, আগামীকালের মানুষ তাদের চিনবে না, সেসব গানও কেউ গাইবে না। দাউদ তাঁর জীবনে কত গান লিখেছেন তার কোনো হিসাব নেই, কেননা তার জীবনটাই গানের সুরে বাঁধা। কিন্তু সে গান, সে সুর, সে কথা সবই তাঁর ঈশ্বরের জন্য। এজন্য নয় যে তিনি জগৎসভায় নাম কিনবেন, চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার বহু গানের মধ্যে ৭৩টি মাত্র গান পবিত্র শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে, আর এর জন্য প্রশংসা দাউদের নয় কিন্তু দাউদের ঈশ্বরের। গীত ২৫ থেকে গীত ৩৯, এই ১৫টা গীতে কেবল যে দাউদের নিজ জীবনের অভিজ্ঞতার উল্লেখ আছে তা নয়, কিন্তু ইসরায়েল জাতির অবশিষ্টাংশদের বিপদের দিনের কথার উল্লেখ করা হয়েছে। বর্তমানকালের বিশ্বাসী বর্গের জন্য রয়েছে গিলিয়দের তরুষার। পূর্ববর্তী গীতগুলো নাটকীয়, কিন্তু পরবর্তী এই ১৫টা গীত খুবই ব্যক্তিগত অভিজ্ঞতায় ভরা। আমাদের জীবনের জন্য অনেক শিক্ষা আমরা পাব। এই গীতগুলোর মধ্যে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিষয় দেখব। আমরা কেবলমাত্র বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু গভীর মনোযোগ দিয়ে পাঠ করলে প্রতি ছন্দে নতুন নতুন বিষয় পাব এবং প্রতি পদ আমাদের কিছু বলবে। গীত ২৫ এইভাবে শুরু, ২৫ অধ্যায় ১ পদ এবং ২ পদে লেখা আছে, সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি, হে আমার ঈশ্বর আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না, আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি এ পর্যন্ত আমাদেরকে তোমার বাক্যের সত্য দ্বারা স্বাধীন করে চলেছ, এবং সেই স্বাধীনতার যে আনন্দ তুমি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই আমাদের অনেক শ্রোতাবন্ধুর জন্য যারা প্রভু তোমার বাক্য শ্রবণ করে আনন্দ, শান্তি, মুক্তি, পরিতৃপ্তি লাভ করেছেন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এখনও জীবনে দুঃখ, কষ্ট এবং যাতনা এবং বিভিন্ন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ, তুমি তাদের প্রতি দয়া করো। প্রার্থনা করি যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন, তোমাকে হৃদয় স্থান দিতে পারেন। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। যার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনা আছে তুমি জানো। প্রভু, এই অবস্থায় আমরা তোমার শরণাপন্ন হই এবং তাদেরকে তোমার চরণতলে রাখি। তোমার দয়া, অনুগ্রহ তাদেরকে দেখতে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশকে এবং আমাদের দেশনেতাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে আশীর্বাদ করো, একতায় প্রেমে বাস করতে অনুগ্রহ দান করো। প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত কুষ্ঠরোগীরা আছেন তাদের প্রতি দয়া করো। মানুষ যাদের ঘৃণা করে তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রতি হস্ত বিস্তার করো এবং তোমার অনুগ্রহের সুস্থতা তুমি দান করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আজকের আপনাদের কাছে ২৫ গীত নিয়ে আলোচনা শুরু করেছি, ১ ও ২ পদ পাঠ করেছি। দেখি যে দাউদের এই প্রার্থনায় আমরা বুঝতে পারি যে তিনি ঈশ্বরের উপর কতটা নির্ভর করতেন। একদিন আসবেন যে দাউদের মতনই সমস্ত ইসরায়েল ওইভাবে নির্ভর করবে, কেননা ইসরায়েলের অবশিষ্টাংশ যখন আর কারো উপর নির্ভর করতে পারবে না, তখন ঈশ্বরই তাদের আশ্রয়স্থল হবেন। আর আমরাও যদি ওই একই অবস্থায় কখনো আসি, আমাদের পক্ষেও মঙ্গল হবে। দাউদ যখনই বলছেন হে সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি, তখনই তিনি সরাসরি তাঁর কাজের কথায় আসছেন। এ কেবল তার মুখের আওয়াজ নয়, কিন্তু তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে, তার হৃদয় থেকে কথা বলছেন। তিনি আরও বলে চলেছেন, হে আমার ঈশ্বর আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না, আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক। আপনার কি কোনো সময় এমন হয়েছে যা কিছু করছেন তাতে কেবল বিফল হয়ে যাচ্ছেন। সফলতা যেন স্বপ্ন, কোনো মতে আপনার আয়ত্তে আসছে না। আপনি নিশ্চয় কখনো চাইবেন না যে আপনি অতি হতাশাজনকভাবে আপনার চেষ্টায়, আপনার পরিকল্পনায়, আপনার কর্মক্ষেত্রে, ব্যবসায়, পারিবারিক জীবনে অথবা মাণ্ডলিক জীবনে সম্পূর্ণ পরাজিত হন। কেন চাইবেন না? কারণ তাহলে আপনার বিপক্ষ উল্লাস করবে। দাউদের কি সুন্দর প্রার্থনা! আপনিও কিভাবে প্রার্থনা করবেন? যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না, যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তাহারাই লজ্জিত হইবে। দাউদ একটা বিষয় নিশ্চিন্ত যে ঈশ্বরে নির্ভর করে সে কখনো লজ্জিত হবে না। আর চার পদে তিনি বলছেন, সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। পথ তো দুটো, একটা ঈশ্বরের পথ, উত্তম পথ, অপরটি মানুষের পথ, ধ্বংসের পথ। ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন সিদ্ধান্ত নেবার জন্য, সেই জন্যই তিনি মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিবেচনা দিয়েছেন। তিনি সুযোগ দিয়েছেন পথ বেছে নাও, এখন আমরা আমাদের পছন্দ মাফিক পথে চলতে পারি। অপরটি মানুষের পথ, মানুষ ভাবে আমি ঠিক আছি, ঠিক চলেছি, কিন্তু জানে না যে পথের শেষে মৃত্যু। বাইবেলে পুরাতন নিয়মে হিতোপদেশতা 14:12 লেখা আছে, একটি পথ আছে যা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। সুতরাং এটাই ভালো যে আমরা ঈশ্বরের সাক্ষাতে নিজেদের মূর্খ প্রতিপন্ন করি এবং তাকে পথের নির্দেশ জিজ্ঞাসা করি। আমরাও দাউদের মতো বলি, তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো। 5 পদে দেখি গীতিকার ঈশ্বরকে ডেকে বলছেন যেন তিনি তাকে পথ দেখান, পথে চলতে শেখান। এই গীতটা একটা ছন্দবদ্ধ কবিতা। আসলে এই গীতটার প্রত্যেক পদ এক একটা হিব্রু বর্ণ দিয়ে শুরু। বাংলায় সেরকম লেখা সম্ভবপর নয়। আমরা গীতটার ভাবধারা বুঝবার চেষ্টা করি। 6 পদে দেখি আবার গীতিকার ঈশ্বরের অনুগ্রহে তার করুণা দয়ার কথা উল্লেখ করেছেন। কেবলমাত্র করুণা নয়, করুণা ও দয়া কি করে বুঝাই বলুন তো? সানডে স্কুলের একটা ছোট মেয়ের মুখ দিয়েই শুনুন। মার কাছে চাইলে মা যখন রুটি মাখন দেন তখন সেটা তার করুণা। এখন ওই রুটির ও মাখনের উপর দিয়ে যদি জ্যাম দিয়ে দেন তবে সেটা হবে করুণা ও দয়া। এর চেয়ে সুন্দরভাবে বিষয়টা হয়তো বোঝানো যেত না। দাউদ ঈশ্বরের করুণা ও দয়ার কথা বলতে পেরেছেন কারণ তার নিজের জীবনে বিপদের সময় তিনি করুণা দয়া লাভ করেছিলেন। ভবিষ্যতে ইসরায়েলও ওই করুণা দয়া লাভ করবে। এইভাবে অতীতের সাধুগণ যে করুণা দয়া পেয়েছেন, ভবিষ্যতের সাধুগণও লাভ করবে, আর আমরা যদি যোগ্য হই আমরাও লাভ করব। গীতসংগীতা ও রোমীদের প্রতি পত্রের মধ্যে দিয়ে ইসরায়েলের জন্য ঈশ্বরের পরিকল্পনা আমরা দেখতে পাই। আমরা 25 গীত নিয়ে আলোচনা করছি এবং আমরা 7 পদে বিশেষ করে দেখি যে ঈশ্বর মঙ্গল ও দয়াধনে ধনী। আজও তিনি দিয়ে থাকেন সবারই জন্য, তিনি সুযোগ রেখেছেন তার মঙ্গল ও দয়া সকলার জন্য। ঈশ্বরে আস্থা রাখার বিষয় এই গীতটার দ্বিতীয় ভাগে দাউদ ঈশ্বরের উপরে তার আস্থার বিষয় ব্যক্ত করেছেন। 25:8-9 আমরা দেখি যে দাউদ বলছেন, ঈশ্বর তার মঙ্গল, প্রেম, তার ধার্মিকতা আমাদের জন্য পরিত্রাণের ব্যবস্থার মধ্যে দিয়েই প্রকাশ করেছেন। এই পরিত্রাণ আপনার, আমার, আমাদের সবার জন্য। 10 পদে তিনি বলছেন এবং 11 পদে তিনি বলছেন যে আমরা সকলেই পাপী, একথা বাইবেল বলে, সুতরাং ক্ষমার অযোগ্য, কিন্তু কেবলমাত্র প্রভু যীশুর অনুরোধে আমরা ক্ষমা লাভ করি। তিনি আমাদের পাপের ক্ষমা দেবার জন্য নিজ জীবন দিয়েছেন। আমরা আমাদের কর্মফলে পাপের প্রায়শ্চিত্ত লাভ করতে পারি না। আমরা জানি ঈশ্বর দাউদকে ক্ষমা দিয়েছিলেন এবং আমরা যদি প্রভু যীশুতে আস্থা রাখি তিনি আমাদেরও ক্ষমা দেবেন। একসময় এক ব্যক্তি একজন প্রচারককে প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো ঈশ্বর দাউদকে কেন ক্ষমা করলেন, তিনি তো মহাপাপ করেছিলেন। প্রচারক উত্তর দিলেন, এই জন্য ক্ষমা দিলেন আপনার আমার ক্ষমা লাভের যেন সুযোগ হয়। ঈশ্বর তাঁর সন্তানদের ভবিষ্যতে উদ্ধার বিষয় বলেছেন জিরমে ভাববাদী পুস্তক 31:34 কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। 14 পদে আমরা দেখি 25 গীত থেকে আলোচনা করছি, সদাপ্রভুর গূঢ় মন্ত্রণা তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিওকে আপন নিয়ম জানাইবেন। আজকালকার দিনে অনেক লোক আছে যাদের খ্রিস্টিয়ান জীবন বলতে প্রশ্ন ভরা। এরা বাইবেলের বেশিরভাগ পদ বুঝতে পারেন না, তারা বোঝেন না কেন ঈশ্বর কতকগুলো কাজ করলেন যার কোনো হিসাব তারা খুঁজে পান না। সকল সময় তারা কেবল প্রশ্নই করছে। কিন্তু বাইবেল বলে যারা ঈশ্বরকে ভয় করে তাদের কাছে ঈশ্বর গুরু বিষয়গুলো প্রকাশ করেন। আমরা যদি ঈশ্বরের হাত ধরে চলি তাহলে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না। আমরা কেবল আমাদের হাত ঈশ্বরের হাতে রাখব এবং চলব, আর দেখব যে প্রশ্নগুলো মনে জাগত সেগুলো সহজ সরল হয়ে গেছে। তাড়না উদ্ধার, আমরা যেমন গীতার শেষ পর্যায়ে আসি, আমরা দেখি ইসরায়েলের জন্য ভবিষ্যতে তাড়না এগিয়ে আসছে। ২৫ গীতের ১৫-১৭ পদে দেখি যে ইসরায়েলের অবশিষ্টাংশের প্রার্থনা যখন তাড়না আসবে তখনকার বিষয়। এই প্রার্থনা তাড়না দুঃখের সময় আমাদের জন্য উপযোগী। ১৮ পদে আমরা দেখি যখনই আমরা দুঃখ তাড়নার মধ্যে পড়ি আমাদের যেন পাপ স্বীকার করি। ২৫ গীতে ১৯-২১ পদে আমরা দেখতে পাই যে দাউদ বলছেন, সিদ্ধতা সরলতা আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমার অপেক্ষা করিতেছি। আর উপসংহারে ২২ পদে তিনি বলছেন, হে ঈশ্বর, ইসরায়েলকে মুক্ত করো, তার সমস্ত সংকট হইতে মুক্ত করো। এই সুন্দর প্রার্থনা প্রধানত ভবিষ্যতে ইসরায়েল জাতির তাড়নার দিনের জন্য, সেই দিন যেদিন পৃথিবীর উপরে নেমে আসবে। একসময় একজন প্রচারক শিক্ষা দিতে উঠে মতিরিক্ত সুসমাচারের ২৪ অধ্যায়ের ৬ পদে বললেন, কেননা এ সকল অবশ্যই ঘটিয়াছিল, কিন্তু তখনও শেষ নয়। আর এই কথা বলা মাত্র সবাই আশ্চর্য হয়ে তাঁর দিকে তাকাল। ঘটিবার পরিবর্তে ঘটিয়াছিল কেন বলছেন? প্রচারক বুঝতে পারলেন তাদের মনের জিজ্ঞাসা। তিনি বললেন, আশ্চর্য হবেন না, আমি যখনই বিপদে পড়ি আমার বাইবেল খুলি এবং এইভাবে পড়ি ঘটিয়াছিল, কারণ আমি জানি বিপদ আসবে কিন্তু আমার প্রভু আমায় রক্ষা করবেন। বিপদ ঈশ্বরের সন্তানদের কাছে থাকবার জন্য আসে না। দাউদ তাই তো প্রার্থনা করেছেন, হে ঈশ্বর, ইসরায়েলকে মুক্ত করো, সমস্ত সংকট হইতে মুক্ত করো। গীত ২৫, যদি ইসরায়েলের জন্য প্রার্থনা, তথাপি আপনিও ঈশ্বরের কাছে সেই একই প্রার্থনা করতে পারেন। এবারে আমি আপনাদের কাছে যে গীতটি নিয়ে আলোচনা করব তা হল ২৬ গীত। আপনার সামনে যদি বাইবেল থাকে নিশ্চয়ই করে খুলে বসবেন, আর এই ২৬ গীত থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা দুটি বিষয় আমাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে আমরা এখানে দেখব। দাউদ লিখেছেন ২৬ গীতের ১ পদে, সদাপ্রভু আমার বিচার করো, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভু স্মরণ লইয়াছি, চঞ্চল হইব না। প্রথম হল নিজ সিদ্ধতায় চলিয়াছি, দ্বিতীয় হল সদাপ্রভু স্মরণ লইয়াছি। স্মরণ লেওয়া অর্থে আশ্রয় নেওয়া। স্মরণ নেওয়া মানুষের একটা বৈশিষ্ট্য। পুরাতন নিয়মে যেটা বলা হয়েছে স্মরণ লওয়া, নূতন নিয়মে সেটা বলা হচ্ছে বিশ্বাস। স্মরণ লওয়া বিষয়টা এইভাবে বলতে পারি, এক হল আশ্রয় নেওয়া। আমরা বাইবেলের পুরাতন নিয়মে রুতের বিবরণে ২ অধ্যায় ১২ পদে দেখতে পাই লেখা আছে, তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষে নিজে স্মরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। দ্বিতীয় হল নির্ভর করা। ছোট শিশু খেলছে, হঠাৎ ভয় পেল, সে ছুটে গিয়ে মা অথবা বাবার কোলে উঠে জড়িয়ে ধরল। ৫৬ গীতে ৩ পদে লেখা আছে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করি। তৃতীয় হল জড়িয়ে থাকা। বাংলায় একটা কথা আছে, ন্যাওটা, গায়ে গায়ে লেগে থাকা। এ অবস্থা তখন হয় কোনো শিশুকে কোনো প্রিয়জন খুব ভালোবাসে, ওই শিশুকে ছেড়ে থাকতে পারে না, আবার শিশুও তাকে ছেড়ে থাকতে পারে না। ২২ গীতের ৮ পদে লেখা আছে, তিনি উহাকে উদ্ধার করুন, উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত। চতুর্থত অপেক্ষা করা। ইয়োব তার ৩৫ অধ্যায় ১৪ পদে লেখা আছে, আপনি বলিতেছেন তাহার অপেক্ষা করুন। এবার আমি আসব ২৬ গীতের ২ পদে, সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্মচিত্ত নির্মল করো। পরীক্ষার কথা বলতে হলে আমাদের বাইবেলের নতুন নিয়মে যাকোবের পত্রে ১ অধ্যায় ১৩-১৪ পদ পাঠ করা প্রয়োজন। এখানে কি লেখা আছে জানেন, আর তিনি কাহারও পরীক্ষা করেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। তবে দাউদ কেন বলছেন আমার পরীক্ষা করিয়া প্রমাণ ল? ঠিক কথাই বলছেন, আমাদের বুঝতে হবে। আদিপুস্তক তার ৩ অধ্যায় ১ পদে দেখি, শয়তান বা দিয়াবল নারীকে পরীক্ষা করেছিল বিপথে নেবার জন্য। শয়তান যীশুকেও পরীক্ষা করেছিল তাঁর গৌরব ক্ষুণ্ণ করার জন্য। কিন্তু ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন প্রেমের গভীরতা বা ভক্তির দৃঢ়তা জগতের সামনে সাক্ষ্যরূপে রাখার জন্য। দাউদ তাই বলছেন, তুমি প্রমাণ নাও আমার হৃদয় পরিষ্কার কিনা। দাউদের জীবনটাই সাক্ষ্য, ধর্মময় জীবন কাকে বলে। দাউদ রাজা হয়ে যে মহাপাপ একবারই করেছেন, বহু রাজা তাদের জীবনে সেই পাপ পুনঃপুন বার বার করে চলেছেন। দাউদ হয়েছিলেন চরিত্রের এক মাপকাঠি। বাইবেলে ইসরায়েলের রাজাদের চরিত্রে দাউদের চরিত্রের সাথে বলা হয়েছে উনি দাউদের মতো জীবনযাপন করতেন অথবা করতেন না। ঈশ্বরে বিশ্বাস থাকার জন্যই দাউদ পরবর্তী জীবনে রাজকীয় বিলাসিতার মধ্যে থাকলেও তার পদস্খলন হয়নি। তিনি জানতেন যে যেহেতু তিনি ঈশ্বরে নির্ভর করতেন, ঈশ্বর তাকে রক্ষা করবেন। ২৬ অধ্যায় ৩ থেকে আমরা ৫ পদে দেখি যে দাউদের এই গীতটা অনেকটা প্রথম গীতের মতো। দাউদ বলছেন, আমি তোমার সত্যে চলিয়ে আসিতেছি। এখানে দাউদ হ্যাঁ দিকটা বা যেটা উচিত সেই বিষয়টা বলেছেন প্রথম গীতে, না দিকটা বলেছেন যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। আবার ২৬ গীতের ৪ পদে বলছেন, আমি অলিক যাদের মধ্যে ধর্মভাব নেই, লোকদের সঙ্গে বসি নাই। প্রথম গীতে আছে, ধন্য সেই ব্যক্তি যে নিন্দকদের সভায় বসে না। আমরা আমাদের জীবন পরীক্ষা করে দেখলে দেখব যে দাউদের জীবন থেকে আমাদের জীবন কত তফাত। আমাদের মধ্যে প্রতিশোধ স্প্রিয়া প্রবল, সুতরাং যদি কেউ আমাদের বিরুদ্ধে ক্রোধবশত বা হিংসাবশত কিছু করে, আমরা প্রতিশোধ নেবার জন্য পরামর্শ করি কিরূপে তাকে জব্দ করব এবং প্রতিশোধ নেবার জন্য মন্দ লোকের পরামর্শ অনুযায়ী পথ মন্দ পথ ধরি এবং ঘন ঘন পরামর্শে বসি। এইভাবে জীবনটা যত রকম নোংরামিতে ভরে যায়, তবে আমরা কি করে বলবো সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, অথবা কি করেই বা বলবো আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি। দাউদ সত্যি ধার্মিক, তথাপি তিনি বলছেন ৬ পদে, আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব। ঈশ্বর পবিত্র ধর্মময়, তার বেদীর কাছে যাবার জন্য দাউদ বলছেন আমায় শুদ্ধ হতে হবে। তাহলে আমাদের অবস্থা কি? আমাদের চলা, আমাদের দাঁড়ানো, আমাদের বসা, এগুলোর পরিবর্তন, অর্থাৎ সর্ব অবস্থায় পরিবর্তন প্রয়োজন। দ্বিতীয়ত হৃদয়ের শুদ্ধকরণ কিভাবে হবে? প্রভু যীশুতে বিশ্বাস করলে পরিবর্তন নিশ্চয়ই আসবে, এবং যখনই তাকে বিশ্বাস করে তার হাতে জীবনটা ছেড়ে দেব, তিনি তাঁর রক্তে শুচি করে নেবেন। ঈশ্বরের কাছে যাবার একমাত্র পথ তো তিনি। যীশুকে বিশ্বাস তো করব, কিন্তু সেই বিশ্বাসকে জাগিয়ে রাখতে, সেই বিশ্বাস স্থির রাখতে প্রয়োজন উন্নততর জীবনযাপন। জীবনের প্রতিটা পদক্ষেপ হিসাব করে ফেলতে হবে। গীত ২৬ মধ্যে দিয়ে নূতন জীবনযাত্রার বিষয় দেখছি, পরিবর্তিত জীবনযাত্রার বিষয় দেখছি। মনে হয় যেহেতু এই গীত জীবনটা পরিবর্তন করতে বলে, সেহেতু এই গীত ২৬ জনপ্রিয় হয়নি। ২৬ গীতের আমরা দেখতে পাই ৭ থেকে ৮ পদে দাউদ বলছেন, তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি। আজকের দিনে আমাদের জন্য প্রভু যীশুর নির্দেশ কি? মার্ক লিখিত সুসমাচারের ১৬ অধ্যায় ১৫ পদে স্পষ্টভাবে তিনি আমাদের বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। ঈশ্বরের পরাক্রম, প্রভু যীশুর আশ্চর্য কাজের মধ্যে দিয়ে যা প্রকাশিত হয়েছে, সে বিষয় জগৎবাসীকে শোনাবার ভার আমাদের। দাউদ আবার বলছেন, আমি ভালোবাসি তোমার নিবাস গৃহ। ২৩ গীতের ৬ পদে আমরা পেয়েছি, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আর ২৭ গীতের ৪ পদে দাউদ বিনতি রাখছেন, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি। ৮৪ গীতে ১ থেকে ৪ এবং ১০ পদে আমরা দেখি কোরহ সন্তানদের গীত এই কথা বলে, হে বাহিনীগণের সদাপ্রভু তোমার আওয়াজ কেমন প্রিয়। ৪ পদে বলে, ধন্য তাহারা যারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। ২৬ অধ্যায় আমরা ৯ থেকে ১১ পদে দেখি যে দাউদ বিনতি করছেন, আমাকে মুক্ত করো। আজ প্রতিটি খ্রিস্টিয়ানের এই প্রার্থনা হওয়া উচিত, আমাকে মুক্ত করো। জগতের রাজা, অন্ধকারের অধিপতি সেই দিয়াবলের শয়তানের হাত থেকে মুক্ত হতে আরো অনেকেই চায়। আর মুক্তি লাভের জন্য কোনো মূল্য দিতে হয় না, কেননা যিনি মুক্তিদাতা তিনি মূল্য দিয়েছেন। আপনাকে কেবলমাত্র বিশ্বাসে তা গ্রহণ করতে হবে। আপনি কি সেই মুক্তি চান বন্ধু? ধার্মিক দাউদ প্রার্থনা করলেন, আমায় মুক্ত করো ও আমার প্রতি কৃপা করো। আপনিও তাই করুন, আমিও তাই করেছি। মুক্তিদাতা একজনই আছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। একটাবার যদি বিশ্বাস করেন ও বিনতি করেন, আমায় মুক্ত করো, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি বলবেন, এই নাও তোমার মুক্তিপত্র, তুমি মুক্ত। ২৬ অধ্যায় ১২ পদে দেখি, আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে, আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভু ধন্যবাদ করিব। আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে এই কথায় বোঝায় যে দাউদ সুস্থির। তিনি জানেন যে তার পায়ের নিচে বালি নেই, কিন্তু তিনি পাথরের উপরে দাঁড়িয়ে আছেন, আর সেই পাথর উবড়ো খাবড়া নয় বা পিচ্ছিল নয়, পা পিছলিয়ে পড়ে যাবার মতো নয়, ধাক্কা দিয়ে কেউ নাড়াতে পারবে না, ঝড় বৃষ্টি যাই আসুক না চলে যাবে না। আজকে দিনে বহু ভাই বোন আছেন যারা মনে করেন তারা ঠিক আছেন, পাথরের উপরে দাঁড়িয়ে আছেন, কিন্তু শয়তান তাদের কিন্তু অসমতল পিচ্ছিল পাথরের উপরে দাঁড় করিয়ে মজা দেখছে। জোরে বাতাস বইলেই পতন। ওইসব ভাই বোনেরা মন্দটা খেলার ছলে নিয়েছেন, ভাবছেন আমি ঠিক আছি, একটু খেলে দেখি না, সেরকম কিছু দেখলে সামলে নেব। দুষ্ট ছেলেটা পথের ধারে বোলতার চাক দেখে ভাবছে একটা ঢিল মারি, বোলতা আস্তে আস্তেই ছুটে পালাবো, কিন্তু সেই ছোট্ট ঢিলটা সেই চাকে লাগার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে বোলতা উড়ে এলো, পাশে জলে ঝাঁপ দেবার আগেই বেশ কয়েকটা হুল ফুটিয়ে দিল। আর একটা বলি, চুপি চুপি ভাঁড়ারে ঢুকছে একটি ছেলে, হঠাৎ ধাক্কা লেগে কয়েকটা টিনের কৌটো পড়ে গেল। মা পাশের ঘর থেকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায়? সে উত্তর দিল, আমি ভাঁড়ারে। ওখানে কি করছো? উত্তর হলো, লোভ সম্বরণের চেষ্টা করছি। এটা কি লোভ সম্বরণের স্থান? প্রিয় ভাই ও বোন, অভিলাষ নিয়ে খেলা করছেন কি? জ্বলন্ত গৃহ থেকে পুড়ে মরার চেয়ে আগুন থেকে পালাবার চেষ্টা করি আসুন, ঝাঁপ দিয়ে বাইরে আসুন, ঈশ্বর আপনার জীবনে নিশ্চয়ই আশীর্বাদ করবেন।
দয়াল যিশু বাবা, করো আমায় পার। দয়াল যিশু বাবা, করো আমায় পার। দয়াল যিশু বাবা, এ ভাঙা তোরি আমি, এ ভাঙা তোরি আমি, বাইতে পাহাড়ি না। দয়াল যিশু বাবা, করো আমায় পার। দয়াল যিশু।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
ঝড় উঠে তুফান বহে, ঝরছে বারি ধারা, তোরি আমার বিপদ মাঝে, মাঝ দরিয়ায় বাঁধা। ঝড় উঠে তুফান বহে, ঝরছে বারি ধারা, তোরি আমার বিপদ মাঝে, মাঝ দরিয়ায় বাঁধা। দয়াল যিশু বাবা, দয়াল যিশু বাবা, দয়াল যিশু। এই তরিতে তোমায় খুঁজি, নইলে তরি ডুবল বুঝি, এই তরিতে তোমায় খুঁজি।